الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله بزرگان محترم روزار پرے عید الفطر پرے ہمارے قومی مدرسہ گلو نوتن بچر شروع ہے এবং আজকের এই ইজতেমা তার নতুন বছরের প্রথম ইজতেমা, আল্লাহ তাআলা এটাকে বরকতময় করে দেন, এর ওসিলায় আমাদের হেদায়াতের ফয়সালা করে দেন। এখন যে মার্চ চলতেছে আরবিতে, এই মাসের নাম হল শাওয়ালুল মুকাররম, শাওয়াল আল মুকাররম, সম্মানিত শাওয়াল মাস। কেন এই নাম হল, কেন এই মাস সম্মানিত হল, তার কারণ হল এই মাসটা রমজানুল মুবারক মাসের সাথে লাগানো মিলানো। এই মাসটা রমজানের সোহবত পাইছে, রমজান শরীফের সঙ্গ লাভ করেছে, এই কারণে এই মাসটাও বরকতময় হয়ে গেছে। এবং এই মাসে অনেক আহকামাত এসে গেছে, বরকতময় হওয়ার কারণে এই মাসে অনেক আহকামাত এসেছে। এখন এই মাসে ছয়টা রোজা আছে, যা রাখতে পারলে এই রোজাগুলোর ফজিলত, রমজানের রোজার মতো কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন রমজান পরে এই মাসে যে ছয়টা রোজা রাখবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বৎসর রোজা রাখার সওয়াব দান করবেন। রমজানের ৩০ আর এখানে ৬৩৬, এই উম্মতকে যেকোনো নেকির বদলে আল্লাহ তাআলা কমপক্ষে ১০টা নেকি দান করেন, কমপক্ষে। তো 37 10 দিয়ে গুণ করেন
360।
আর আরবি বৎসর হল 355 দিন, পুরা বৎসর সব হয়ে তো পুরা বৎসর সব দেওয়ার জন্য আল্লাহ রমজানের সাথে এই মাসকেও বাস্তবে করছে, এটাই এই মাসের ফজিলত। রমজানেরটা তো ফরজ, এই মাসেটা তো ফরজ না, বর্তমান না ওরকম দিচ্ছেন, ফরজ সমান বর্তমান দিচ্ছেন, দিয়ে পুরা বৎসরে সব দিয়ে দিচ্ছেন। এই হল সর্বপ্রথম ফায়দা। এই মাসে বিবাহ শাদী সবচেয়ে উত্তম, 12 মাসের সব মাসে বিয়ে হইতে পারে, ইসলামের কোন মাস অশুভ নেই। কিন্তু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটাকে উত্তম বলেছেন, শাওয়াল 7 দিন প্রত্যেক দিনই বিবাহ যায়, কিন্তু নবীজি শুক্রবারকে উত্তম বলেছেন, জুমা জুমাবাদ। আবার যে কোনো জায়গায় বিবাহ যায়, মসজিদে করেন, মাদ্রাসায় করেন, মাহফিলে করেন, কিন্তু নবীজি মসজিদের মধ্যে বিবাহকে উত্তম বলেছে, সুন্দর বলেছে। অনেক অপচয় থেকে মানুষ বেঁচে যায় না, লাইটিং এর দরকার না, বিছানার দরকার, সব অটোমেটিক এখানে আসে। এই মাসের বিবাহের বরকত পায় এটাও ওই রমজান থেকে বরকতটা এই মাসে আসছে, রমজান থেকে বরকত এই মাসে আসছে, এই মাস রমজানের সহবাতে এই বরকতটা পাইছে। এই মাসে বিবাহ শাদী হলে আল্লাহ তাআলা মহা খুশি হন এবং তাদের দাম্পত্য জীবনে অনেক খায়র বরকত সুখ শান্তি তার করে, আল্লাহর আজিব কুদরত। আমাদের যেগুলো জীবনের চাহিদা, স্বাভাবিক চাহিদা, একটা শর্তের সাথে আল্লাহ তাআলা এইগুলোকে বন্দেগী বানাই দিছে, ইবাদত বানাই দিছে। শর্ত এই যে ওই চাহিদাটা প্রিয় নবীজির সুন্নত অনুযায়ী করতে হবে। খানা খাওয়া চাহিদা, সুন্দর তরিকে খাই, দস্তর খান পিছায় ফলরে ডান হাত দিয়ে বসে বিসমিল্লাহ পড়ে, আল্লাহর বন্দেগি, আল্লাহর ইবাদত হয়ে গেল। ঘুমানো শরীরের চাহিদা, এটা সুন্দর তরিকায় উজু করে দোয়া পড়ে, বেশ কয়েকটা দোয়া আছে আমার লেখা নবীজির সুন্নত কিতাব থেকে, আপনারা মেহরবানি করে দেখে নেবেন ঘুমানোর আগে কি কি দোয়া। এই দোয়া পড়ে ডায়ের কাতে শুয়ে থাকে, আপনি 6 ঘন্টা 7 ঘন্টা যা ঘুমাইলেন পুরাটাই লেকের মেটার মুক্তি ছিল, আর আপনার আমল নামায় আমার আমল নামায় নেকি লেখা হইতেছিল। শরীরের চাহিদা দেওয়া, শরীরের চাহিদা সুন্দর তরিকায় যায়, মাথা ঢেকে স্যান্ডেল পায়ে দিয়ে দোয়া পড়ে, পাম্পল দিয়ে ঢুকে যায়, এটা আল্লাহর বন্দেগী হয়ে যাবে, অনেক নেকির কাজ হয়ে যাবে। হাজার হাজার অরস থেকে এটা বড় নেকির কাজ, কয়েক হাজার অরস করবে, তাহলে লাখ লাখ গরুর হয়ে যাবে, কোনো দাম নেই, কিন্তু কাজটাই তো যাবে। একটা সুবিধা আছে, তামাসুকুম বিসুন্নতি খায়রুন মিন ইহদাসি বিদআতি। নবীজি বলেন ছোট একটা সুন্নত তুমি ধরো, এটা হাজার হাজার বড় বড় বিদআত থেকে এটা উত্তম। বিদআত যত বড় হোক ইবাদত হবে, অলস যত বড় হোক ঘণ্ড পিঠের দরকারে অলস হয়, মিলাদ কিয়া প্রচলিত মিলাদ কিয়া যত হাজার লোক গুণা বলতেছিলাম স্টেজার দেওয়া আমাদের জরুরত, কিন্তু নবীদের তরিকা হইলে এটা বন্ধ কি বিবির কাছে যাওয়া, এটা আমাদের শরীরের তাকাজা, শরীরের চাহিদা, কিন্তু এটা যখন নবীজির তরিকা হবে, তোয়াজা লাভ করে হবে, নবীজির তরিকা বয়ন করছে, দুনিয়া যারা হাজারো তরিকা বয়ন করছে, নবীজি হামিজের তরিকা বয়ন করছেন, এটা জানাসা আহাদুকুম বাইনা সুআবিহাল আরবা সুম্মা জাহাদাহা ফাকাদ ওয়াজাবাল গুসলু ওয়া ইন লাম ইউনজিল। আমার লেখা অনেকগুলো কিতাব আছে আল্লাহ দেবেন আপনাদের দোয়া, একটা কিতাবের নাম হল ইসলামী বিবাহ, ওখানে আমি এই হাদিসটা দেখাচ্ছি বিবির কাছে যাওয়ার তরিকা কি, নবীজি মেম্বারে বসে তরিকা বয়ন করছে, এত বড় এমন এর কোন তরিকা থাকতে হবে না, যে যার মতো আবিষ্কার করবে, তবে তিনি খোলা করে দিয়েছে বলেছে। আমি এটা আমার এই বইতে লিখেছি ইসলামের বিবাহ স্ত্রীর হকের মধ্যে নবীজির তরিকা অবলম্বন করল, শুরুতে একটা দোয়া আছে, যখন বীর্যপাত হয় তখন আর একটা দোয়া আছে, এই দলগুলো মনে মনে করতে হয়, এই দলগুলো পড়ল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানবিক জরুরত পূরণ করলাম, এটা আমাদের দেখে লিখে দিল। এই হাদিস যখন সাহাবায়ে কেরাম শুনলেন তো ওনারা খুব আশ্চর্য বোধ করল, আমরা মনের খায় পূরণ করব, এটা অনেক কি হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন কেন হবে না, তুমি যদি এটা হারাম ভাবে পূরণ করতে তো গোনা হইত না, তাহা তা তো হইত, গোনার থেকে বাঁচলে গোনার থেকে বাঁচা কোন ইবাদত না, এর উপর আমরা দেখি না তো দেখা যাচ্ছে যে কোনো দুনিয়ার কাজকর্ম স্বাভাবিকভাবে আমাদের শরীরের তাকাজা, চাহিদা, আমাদের শরীরের দাবি। এখানে যদি একটু সুন্নত খেয়াল করা হয় তো বলতে গেলে তো বলতেছিলাম যে এই মাস রমজানের সহবাদ থাকার কারণে এক তো এই মাসে গুরুত্বপূর্ণ রোজা আসছে, আবার এই মাসে বিবাহ সাধন। তারা বন্ধ করতে পারি আমরা এই মাসে বেশি খুঁজিলাম, এই মাসে হজের প্রস্তুতি দিতে বলা হয়েছে, দেখে রমজানের বরকতে এই মাসের মধ্যে কত কিছু আসছে, হজের প্রস্তুতি দেওয়া। এই মাসকে হজের মাসের মধ্যে গণনা করা হয়েছে, হজের প্রথম মাস। ইনশাআল্লাহ এই চান্দের শেষ সপ্তাহে, তার মানে এই সপ্তাহ পরের সপ্তাহে, এই সপ্তাহ পরের সপ্তাহে এই জায়গার মধ্যে হজেরও প্রশিক্ষণ দেওয়া, ব্ল্যাকবোর্ডের মাধ্যমে নকশা দেয়, পুরা বাইতুল্লাহ তওয়াফ সাফা মারার সাই মিনায় অবস্থান, আরাফায় অবস্থান, মুজদালিফায় অবস্থান, মদিনায় রওজা মুবারক সালাম, এগুলো এক সপ্তাহ মধ্যে আপনাদের খেদমতে পেশ করা হবে ব্ল্যাকবোর্ডের মাধ্যমে। প্রত্যেক দিন এখানে আসর পড়তে হবে, আসর থেকে মাগরিব পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। এটা বহু বছর ধরে চলে আসছে এই প্রশিক্ষণ, এবং অনেক লোক আমাকে সাক্ষী দিছে হুজুর এই প্রশিক্ষণ নিয়ে যাওয়ার কারণে হজটা আমার কাছে এত আনন্দদায়ক মনে হয়েছে, এত সহজ মনে হয়েছে যে আমার কল্পনার বাইরে। হজ এমন জিনিস বড় বড় আলেমদের পর্যন্ত ট্যাক্স লেগে দেয়, আলেম বিভিন্ন মাসায়েলের মধ্যে ট্যাক্স লাগে, কিন্তু যদি প্রশিক্ষণ নিয়ে যাওয়া যায় তাহলে সুন্দরভাবে করা যায়। এবং হজে যাওয়ার আগে কিছু সময় আল্লাহর রাস্তায় লাগানো দরকার, সেই জন্য দরকার যেখানে মসজিদে হারামের যে কোনো গেট দিয়ে বের হবেন আপনার সামনে দুনিয়া সাজায় রাখা হয়েছে, দুনিয়া সাজায় রাখা হয়েছে, স্বর্ণ ঝিলমিল করতেছে, সাদা স্বর্ণ, হলুদ কালারের স্বর্ণ, কত রকম স্বর্ণ। এই দোকানগুলো আপনাকে দেওয়া দিচ্ছে, আপনি সেই দাওয়াত যদি গ্রহণ করে কেনাকাটায় মশগুল হয়ে যান তাহলে আপনার আমার হজ পূর হয়ে গেল, ভ্রমণ হয়ে গেল, ইবাদত থাকত। এর অর্থ আমি কেনাকাটাকে না যায় বলতেছি, চলে আসার তো দুই একদিন আগে কিছু দরকার মতো জিনিস কেনেন, যখন দেশে ফিরবেন তা দু চার দিন আগে কিছু কেনাকাটা করেন, তসবিহ কেনেন, জায়নামাজ কেনেন, খেজুর কেনেন, অসংখ্য খেজুরের জন্য আর যা কিনতেছেন সত্য চায়নামাজ, চায়নামা লোকের মোবারক হয়ে গেছে, হাজিরা এগুলো বস্তা বেঁধে দিয়ে হজের হাতে চায়না মাল হজের চীনের চেহারা এখন জাহের হয়ে গেছে, এতদিন এদের চেহারা লুকায় খুশি মুসলমানদের প্রতি বন্ধুত্ব দেখেছে, এখন এই বৌদ্ধদের চেহারা খুঁজছে, ওই ভুলের মধ্যে মুসলমানদেরকে প্রচুর নির্যাতন মসজিদ গোড়ায় দিচ্ছে, বাধ্যতামূলক রোজা রাখতে দেয় নাই, কি দরকার এটা সরকারের দায়িত্ব করতে পড়ে কে রোজা রাখলো কে না কত অফিস কত বড় ইংলিশ দেখেন, এতদিন চেহারা খোলে নাই এখন চেহারা থেকে পর্দা উঠেছে, চীনের চেহারা এখন দেখা যায় বলতেছিলাম মক্কা শরীফ যাবেন চতুর্দিক দিয়ে দুনিয়ার সমাজ দুনিয়ার দাওয়াত, ওই দাওয়াতে মশগুল হয়ে গেলে আপনার হজের রুম থাকবে, এই জন্য দাওয়ার আগে যদি একটু আল্লাহ রাস্তা সবাই লাগিয়ে দেওয়া যায় ওলামাতে সহমতে থাকা যায় দিলটাকে আখেরার মুখী করা যায় তাহলে আপনি ওই দাওয়াতগুলো গ্রহণ করবেন, আল্লাহর ঘর থেকে বের হলেই দাওয়াত এই দাওয়াত গ্রহণ করবেন, আপনি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে থাকবেন, তাওয়াব সাহেব মধ্যে থাকবেন, কিছু লোক যায় এত কেনাকাটা শুরু করে বিশাল বিশাল ব্যাগ হয়ে যায়, এখন যে নামাজে যাবে এইগুলো পাহারা দিবে মহামসিদ, এত আগে কিনতে পাহারা দিবে বহন করবে কে, এটাও মাথায় আসা বলতেছিলাম রমজানের সহমতের কারণে এই মাসের মধ্যে অনেক জিনিস আসছে, বরকতময় ছটা রোজা বরকতময়, বিবাহ বরকতময়, হজের তৈয়ারি বরকতময়, সব বরকতময় জিনিসগুলো যে এই মাস পাইল ভাগে কেমনে পাইল রমজানের সহবতের কারণে, সহবতটা পড়বে বরং দিন শিক্ষা করার মূল রাস্তা কেমনটা নিরাপদ রাস্তা সহবত, সাহাবায়ে কেরাম সহবতের মাধ্যমে দিন শিখছিলেন, তাই সহবত থেকে তাদেরকে সাহাবি বলা হয়েছে, সহবতের মাধ্যমে দিন শিখলে দুটো লাভ হয়, একদিকে এলে মর্শন হয় আর একদিকে এলেমের উপরে আমল করতে গেলে রুহানি পেট্রোল লাগে ওটা অর্জন হয়, এলেম শিখলে আমল করা যায় না, কি লাগে রুহানি পেট্রোল ইমানি শক্তি লাগে, শুধু এলেম আমলের জন্য যথেষ্ট না, শুধু এলেন যদি আমলের জন্য যথেষ্ট হইত তাহলে কোন বর্ডার মধ্যে ট্রাফিক দেওয়ার দরকার ছিল,
সব ড্রাইভারের এলেম আছে, লাল বাতি জ্বললে গাড়ি থামাইতে হবে,
এলেম আছে। কিন্তু এই এলেমের উপরে আমল হবে না, আমল হবে। এই জন্য ওখানে রোহানি পেট্রোল হল ট্রাফিক কোয়া মহান, সবাই আইন জানে, ট্রাফিক না থাকলে কেউ মানতেছে না, তার জন্যই ভালো লাগে, তার জীবন রক্ষা করছে না তাও মানতেছে। শ্রম তারা এলাম শিখলে একটু লাভ হয়, সহি এলেমও শেখা হয়, এলেমের পরে চলার জন্য যে ইমানি শক্তি লাগে এটা সর্বত্র আসল হয়। এতে এই সওয়াল মাসের কোন মাস আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করা, মহাপথ রাখা, এটা দিনের দুনিয়া উৎস। আর কে বললাম বা আলমের কিতাবে এমন ঘটনা পাইছে যে এক আলেম অনেক কাজ করে, এক বন্ধুদের সাথে সম্পর্ক সম্পর্ক না একবার দেখা করে, একবার দেখা করে, ওই বুঝুন কাশ্মের মধ্যে জানতে পারলেন কাশ্মের মাধ্যমে যে যে আলেমটা পাবলিকে তালিম দেওয়ার জন্য এত দৌড়দৌড়ি করতেছে, এর মৃত্যু ইমানের সাথে হবে না, কোন কারণে এদের লেখা ওই বুজুর্গ আল্লাহর কাছে অনেক কান্দেন, অনেক কান্দেন, আল্লাহ সে আসছে আমার কাছে, আমার সাথে হাত মিলাইছে, আমার কাছে দোয়া চেয়েছে, যদিও সে আমার কাছে মরিত হয় নাই দোয়া চেয়েছে, তো আমি তার এই করুণ পরিণতি আমি সহ্য করতে পারতেছে না, কষ্টদায়ক আমার জন্য। আল্লাহ তার কেসমতের এই লেখাটাকে পাল্টাই দেন, এটা আল্লাহর হাতে, কোরআন শরীফ আসছে তত্ত্বের যে কোনো লেখাকে আল্লাহ মুছেও দিতে পারেন, রাখতেও পারেন। এই বুজুর্গ যখন তার জন্য কান্নাকাটা শুরু করেছে আল্লাহর দরবারে, আল্লাহ তার ওই লেখনীকে পরিবর্তন করে দিচ্ছে। এই বুজুর্গের দোয়া অথচ সে তো নিয়মিত কোন মরিত হয়, মহাপত করে গেছে দোয়া চাইছে, এতে তাকে আল্লাহ তালা এত বড় এত বড় বিপদ থেকে রক্ষা করছে। আর একজনের কেসমতে লেখা ছিল সে জীবনে 60 বার জেনা কর, আল্লাহ কোন হেকমতে লিখছে আল্লাহ জানে, আমরা হেকমত জানি। এই লোকটা কোন আল্লাহ ওয়ালার কাছে নিজেকে পেশ করে দিচ্ছে, পেশ করার পরে একদিন রাত্রে তার 60 বার সফল হয়েছে, 60 বার গোসল করে ঘুমায় সফল দোষ, আবার গোসল করেছে ঘুমায় আবার সফল দোষ, পরে সাইডকে দাঁড়ালে হুজুর আমার এই হালাত, এক রাত্রে হুজুর তাসাল্লি দিলেন ঘবরে ওঠা। তোমার কেসমতে সাতবার জেনা লাগাছি, আমি আল্লাহর পক্ষ থেকে যে কোনো ভাবে জানছি, আমি তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ তাআলা ওই মিলনগুলো ঠিক রাখছেন, সাতবার হবে সাতবারই হয়েছে, কিন্তু জাগ্রত অবস্থাতে যেটা হয়তো সেটা না হয় ঘুমন্ত অবস্থা হয়েছে, সাতক্ষণ হয়ে গেছে, কিন্তু যে সাতটা তুমি মোনাজার হয়েছা ওর কোনো না হয়নি, তাহলে আল্লাহ থেকে মঞ্জুর করেছে। এটা হল আল্লাহ আমাদের সোহবত। আর একটা ঘটনা বলে দোয়া করে দিচ্ছি, ফরিদাবাদ মাদ্রাসা সবাই আপনার নাম জানেন, এই মাদ্রাসাটা একটা ভদ্রলোক কিনছিল সিনেমা হল বানানোর জন্য, সিনেমা হল ওই লোকটা মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ সাথে হালকা সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক না কোন রকম, বড় আলমকে অনেকেই শ্রদ্ধা করে, অন্যরকম বহুদিন পরপর দেখা হত, হালকা একটা পরিচয় ছিল, মজবুত চিন্তারে ছিল, মজবুত চিন্তারে থাকলে সিনেমা হল বানায় দেয় বুঝতে, সিনেমা হল বানানোর উদ্যোগ নিছে তার চিন্তারে কত নিছে, এই খবরটা মাওলানা সম্পাদক করে পেয়েছেন যে আপনার এক পরিচিত ভক্ত সে সিনেমা হল দেওয়ার জন্য জায়গা করে দিচ্ছে। তখন মুজাহিদে আজম মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি রাহিমাহুল্লাহ ওই লোকটাকে খবর দিলেন, ওই লোকটাকে খবর দিল, খবর পেয়ে যে ওই লোকটার দিল ভরপড়ছে, হুজুর আমাকে খবর দিলেন কেন, কোনদিন তো খবর দেন না, গ্রাম দেশে বলে চোরের মনে পুলিশ, পুলিশ চোরের মনে পুলিশ পুলিশ। এক ভিক্ষুককে জিজ্ঞেস করছে এই দুই দুই কত হয়, তো ভিক্ষুক বলতেছে দুই দুই চার রুটি হয়, আরে রুটি জিজ্ঞেস করছে নাকি ভিক্ষুক, যে ও বুঝতেছে হিসাব করার কিছু আমাকে দিয়ে রুটি দেওয়ার জন্য, চোরের মনে পুলিশ পুলিশ আর ভিখারির মনে রুটি রুটি, ও বুঝছে আমাকে খবর দেওয়ার, এটাই কারণ হইতে পারে যে আমি সিনেমা হল বানাইছি তার জন্য জায়গা কেনা হয়ে গেছে, এটার জন্য আমার খবর বুঝছে, বুঝে সে সম্পূর্ণ জমিনটা মাদ্রাসার নামে অফ করছে, করে অক্ষ নামা দলিল হাতে নিয়ে তারপরে লালবাগ আসছে মাওলানা শামসুল্লাহ ফরিদপুরির সাথে দেখা করার, দেখা করে ওই দলিলটা হুজুরকে বুঝাইতেছে, হুজুর আপনি হয়তো শুনছিলাম সিনেমা হল বানাইতেছিলাম সেই জমি আমি মাদ্রাসার জন্য দিয়ে দিলাম, আপনি মোতাবাল্লি আপনি মাদ্রাসায় করেন, হালকা একটু সম্পর্কে তরুণ, আল্লাহ তাকে কত বড় গোলার থেকে বাঁচাই দিলেন, তার সিনেমা মাদ্রাসা হয়ে গেল। আব্দুলের দিকে কোন সিনেমা উপস্থিত হয়ে গেছে, সিনেমা হল বানাচ্ছিল, পরে কোন আলেমের বয়ের জন্য হল বন্ধ করে দিয়ে ওই বিল্ডিংটাকে বসিত রেখেছে। আল্লাহর পুতুল, আল্লাহ মন্দিরকে মসজিদ করে, গির্জাকে মসজিদ করে। আমি শুধু এতটুকু দেখাচ্ছিলাম যে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ তাদেরকে গোনা থেকে হেফাজত করেন এবং দিনের দিকে অগ্রসর হওয়ার পক্ষে থাকবে। এই জন্য মাওলানা শামসুল্লাহ করে পুরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন ওনার ভাষায়, সঙ্গ গুণে রঙ ভরে, সঙ্গ গুণে রঙ ভরে। আপনি যেমন সঙ্গ অবলম্বন করবেন ওই কালা আপনার মধ্যে চলে আসবে। ভালো লোকের সহবাসে গেলে ভালো কালা পাবে, গুণাগারের সহবাসে গেলে আপনিও গোড়ার দিকে দাবিত হয়ে যাবেন। এটাকে মাওলানা শামসুল্লাহ চৌধুরী বলতেন সঙ্গ গুণে রঙ ধরে। এটা কেমন যেন ওই আয়াতের অর্থ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আকুলু মা আস-সাদিকীন। অনেককে শয়তান ধোকা দেয়, তোমার এত গোনা, এত গোনা নিয়ে আল্লাহ আমাদের গেলে কোন লাভ নেই, এ আর কোন জায়গাতে না হবে, এত গোনা করতো জিন্দগি তো গোনা করত। এটা শয়তানের ধোকা। মানুষ যত বড় পাপে তাপিয়ে হোক না কেন, যত বড় গোলাগার হোক না কেন, যখন সে আল্লাহওয়ালাদের সহবতে যায় আল্লাহ তার সমস্ত গোনাকে ধুয়ে মুছে তাকে এমন পরিষ্কার করে দেয়, তাকে দিনের গোড়া তাদের উপযুক্ত বানায় দেয়। এই গোলাকার লোকটাই দিনের কোন এমন একটা লাইনের খেদমত করে যে লাইনটা অন্য কারণ তারা সম্ভব ছিল না, এমন কাজ দেয়। সহবতে খালি বলানো হয় না, দিনের গুরুত্বপূর্ণ কাজের যোগ্যতা অর্জন হয়। আমরা এই শাওয়াল মাসে এই শিক্ষা গ্রহণ করি এবং বাকি জিন্দগি কোন বুজুর্গের সহবতে তার পরামর্শে কাটাইতে চেষ্টা করি। আমাদের তো সমস্ত হকানে ওলামায়ে কেরামকে মহাপুত করতে হবে, সবাই আমাদের মাথার দাস। কিন্তু মাওলানা থানভী লিখছেন যে আত্মশুদ্ধির জন্য আমভাবে যে মহাপত আছে আল্লাহওয়ালাদের সাথে এটা যথেষ্ট নয়, খাস একজন মুরব্বী লাগবে, তার কাছে আপনার অবস্থা জানাইতে হবে, উনি আপনাকে ব্যবস্থাপত্র দিবেন, ওটা আপনি বাস্তবায়ন করবেন, তাহলে আত্মশুদ্ধি, অন্তরের দশটা রোগের চিকিৎসা, দশটা গুণ অর্জন, যা নাকি তাবলিগের দিনের মধ্যে উল্লেখ করা হয়েছে। তাবলিগের দিন নামক কিতাবের দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় এখানে বলা হয়েছে অন্তরের দশটা রোগ কি, দশটা গুণ, দশটা রোগ করা, একটা গুণ অর্জন করা, একে বলা হয় তাজকিয়া, একে বলা হয় তারবিয়াত, একে বলা হয় সুলু, একে বলা হয় ইসলাহে নফস, ইসলাহে বাতেন, একে বলা হয় আত্মশুদ্ধি। শরিয়াতে এটা পর্যায়ে মুস্তাহাব, এটা পর্যায়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফরজ আমলে পরিণত করার তৌফিক দান করুন। الحمد لله رب العالمين আমাদের সামনের প্রোগ্রাম এই সুন্নতের মাহফিল জিলকাদ মাসের 15 তারিখ হবে, 8 তারিখ এদিক ওদিক হতে পারে, এটা আল্লাহর হাতে। ওই দিন ইনকিলাব পত্রিকায় লিখছে এটা হেলাল কমিটির একটা বড় ভুল, তারা চাঁদ তলাশ করার দায়িত্ব আলেম দিকে দেয়। ইনকিলাব পত্রিকায় পরে উনি ব্যাখ্যা দিচ্ছেন, যেহেতু এখন বিজ্ঞানের যুগ, মেঘলা আকাশে সাধারণভাবে চাঁদ দেখা সম্ভব না, হ্যাঁ বিজ্ঞানের যন্ত্রপাতি নিয়ে যদি দেখা হয় তাহলে হয়তো দেখা যেতে পারে। এর জন্য হেলাল কমিটির উচিত আমাদের দেশে যারা বড় বড় বিজ্ঞানী আছে এদেরকে হেলাল কমিটির সদস্য বানানো, তারা যন্ত্রপাতি নিয়ে হেলিকপ্টার নিয়ে মেঘের উপর দিয়ে চাঁদ তলাশ করবে। এই লিখছে ইনকিলাব টোটাল বদল, শরিয়াতে কোন হুকুম আসতাম যন্ত্রপাতির উপরে নির্ভর করে। একটা মূর্খ মানুষ খালি চোখে যেন বুঝতে পারে এইভাবে আল্লাহ শরিয়াত তাদের করছে। বিজ্ঞান তো কঠিন জিনিস, সবাই বুঝবেন ওর উপরে আল্লাহ শরিয়াতের ভিত্তি রাখে। হেলিকপ্টার নিয়ে মেঘের উপরে দেখলে, কুটুব মিনারে চড়ে দেখলে, ওই দেখাতে চাঁদ দেখা সাবিত হবে। এদিকে জমিনে থেকে চাঁদ দেখতে হবে, চাঁদ দেখতে হবে। এই যে লেখাটা দিছে ওরা আদলের শিক্ষিত লোক, শরিয়াত কি জিনিস কিছুই বোঝেন, এই জন্য সে চাঁদ দেখার দায়িত্বটা বিজ্ঞানের উপরে দিতে বলছে। বিজ্ঞান দিয়ে কি রোজা হবে? বিজ্ঞান তো পরিবর্তনশীল। যাই হোক, এই ক্যালেন্ডার অনুযায়ী 15 তারিখ, 14 হিসেবে 16 হিসেবে, আর ইংরেজি হিসেবে এটা 19শে জুলাই, 19শে জুলাই। আল্লাহ তাআলা আমাদেরকে পুরা জিন্দেগি এই দাওয়াত ওয়াকের সুন্নতে ইস্তেমা এর সাথে জুড়ে থাকার অংশগ্রহণ করে সুন্নতের নূরে আমাদের জিন্দগিকে নূরানি করে রসুলের আশেক হয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো বাসনে বলুন, একটা বারবার আছে কেনা বাসনে, প্রসাব পায়খানায় পরবর্তী দোয়ার কোথায় পড়বো? ওর বাইরে, দরজার বাইরে ঢুকে গেলে আর মুখে পড়া হবে। দোয়া কোথায় পড়তে হবে? বাইরে। আবার যখন দরজ ছেড়ে বের হয়ে আসবেন জনতার বাইরে তখন দোয়া পড়বে, ওর ভিতরে দোয়া পড়া জায়েজ নেই। মাথা মাসা তিন আঙুল দিয়ে না পাঁচ আঙুল দিয়ে, এবার আরেকটি বলছি আপনাদেরকে, কয় আঙুল দিয়ে? পাঁচ আঙুল দিয়ে। তিন আঙ্গুলের কথাটা প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু ওটা মজবুত ফতোয়া দান। পাঁচ আঙ্গুল পিছনে দিতে হবে সামনে। সার্টিফিকেটে বয়স কম দেখানোর কারণে বর্তমান সব কাগজপত্রে সেই তারিখ অনুযায়ী থাকার জরুরি, উক্ত তারিখ সবসময় উল্লেখ করে, এতে গোনা হবে কিনা? তা তো হবে, এটা ঢোকা হল না। আপনার বয়স ৪০, আপনি বলছেন আমার বয়স ৩৫, মিথ্যা ঢোকা ঠিক করতে হবে। নাবালক ছেলেরা ঘুমানোর পূর্বে সুরমন্ত্রের উপরে আমলের নিয়েছে সুরমা লাগাতে পারবে কিনা, সুরমা লাগানো সুন্দর পারবে কিনা? না, বরং লাগানো সুন্দর। লন্ডের মাধ্যমে কাপড় ধোলাই করলে তাতে পাপ পবিত্রতা নিয়ে কোন সমস্যা আছে কিনা? লন্ডনে যদি মুসলমান হয় তাহলে আশা করা যায় সে পবিত্র করছে, যদি যেন পাপ না কাপড় একসাথে মিশে ফেলে এটা একটু সমস্যা। তারপর ধর নাকি দুই তিন বার চিপড়ায় তখন নাপাক গুলো পাক হয়ে যায়, আর ওটা নাপাক ফলে যে পাকটায় লাগছিল ওটাও চিপড়ানো যার ওদের কি হয়ে পাক হয়ে যায়। যে সন্তানকে ভজন নামাতে অনেক ডাকাডাকি করে ঘুম থেকে ওঠাতে হয়, এমন সন্তানকে নামানোর জন্য ঘুম থেকে ওঠাতে যদি পিতা মাতা সন্তানের ঘুমন্ত অবস্থায় তার ঘরে প্রবেশ করে তবে গোনা হবে কিনা? হ্যাঁ, লাইটটা জ্বালালো, লাইট তো অফ থাকে, তাকে ডাকাডাকি না করলে উঠানো যায় না। আজকাল মানুষ ঘুমাইতে দেরি করে, এই ঘুমাইতে দেরি করার কারণে শেষটা উঠতে পারে। যত ডাকাডাকি করেন, যত অ্যালার্ম দেন, অ্যালার্ম তো ঠিকই বন্ধ করে দেয় উঠে, কিন্তু সে জানে না কোন বন্ধ করে। এই জন্য শরীয়তে ইশার নামাজ দেরি করে পড়ার মুস্তাহাব, ইশার নামাজের পরে আর কোন কাজ না রাখা, কেন এই বিধানটা রাখছে? দুনিয়াবি সকল ঝামেলা টুকায় ইশার নামাজ হবে, ইশার নামাজ রয়ে গেল মোবাইল, এটা করলে এই অবস্থা হতে পারে কখনো? একজনে এত উন্নতি শেখাল, অনেকের নাম রাখে হাত জল করে না, আর হাত বাদ দিলে গোনা হবে কেন? গোনা হবে না, তবে একটা নাম এরকম আছে আপ বাদ দিলে গোনা হবে, আব্দুর রহমান, শুধু রহমান ডাকলে গোনা হবে। নবীদের সুপারিশ ব্যক্তিত্ব কেউ জানলাতে যেতে পারবে না, এটাও শুনেছি আলে মোহাম্মদের সুপারিশও জানলাতে যাবে। হ্যাঁ, নবীদের মৌলিক সুপারিশ লাগবে, সাফাতে কোমরা বলে সবাই পাবে, কিন্তু তারপরে এক একজন এক এক ধরনের অপরাধী, ওটার ব্যাপারে আল্লাহ তাআলা আমলদার হাফেজ আলেম তাদেরকে সুপারিশ করার অধিকার দেবে। একটা হলো আর ক্ষমা, একটা হলো বিশেষ বিশেষ গোলার থেকে পরিত্রাণ পাওয়া, দুই জিনিস। ভাড়া দিয়ে ব্যাংক বা কোন সঙ্গী প্রতিষ্ঠানে কর্মরত হলে তার নিকটে ভাড়া দেওয়া যাবে কিনা, তার নিকটে ভাড়া না দেওয়া চাই, সে তো আপনাকে হারাম টাকা দিচ্ছে। তার যদি অন্য কোন সরস থাকে, বাপার থেকে কিছু ফেলার চাইছিল, ওখান তো কিছু আয় আসে, তাহলে দেওয়া যাবে। এবং ধরে নেওয়া হয় হালাল থেকে আপনাকে দিচ্ছে, কিন্তু যাত্রা শুধু হালাল, শুধু হালাল, একে কোন চিন্তার আল্লাহ ভাড়া দিবে না। ইন্টারনেটে অনেক আলেমগণ বেতন নামাজের বিষয়ে হাদিস বর্ণনা দিচ্ছেন, যে বেতন নামাজ প্রথমে দুই রেখা করে সালাম ফিরিয়ে এটা হাম্বলি বললাম। বেতন নামাজের যেসব আলেমরা এই বিবৃতি দিচ্ছে, প্রথম দুই রেখা করে সালাম ফেরাই দিতে হবে, তারপরে এক রেখা আছে। ওই হাদিস আমাদের ইমাম আবু হানিফা গ্রহণ করেন, ওর থেকে মজবুত হাদিস তিন রেখা এক সালাম এটা গ্রহণ করছেন, ওটা তারা তো প্রচার করতেছে, ওটা আহলে হাদিসের প্রচার। নামাজের আগে দুরুদ পড়া যাবে কিনা, দুরুদ যে কোনো সময় পড়া যায়, তো নামাজের আগে পড়তে বলা হয় নাই, নামাজের শেষে পড়তে বলা হয়েছে। নামাজের শেষ কেউ যদি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা তৈরি, তাকে কি করে বোঝাবো যে নূরের তৈরি না মাটির তৈরি? আয়াতের মোতাবেক আয়াতে কি আছে? কোদিন নামা না বাসার মৃত্যু, আমি তোমাদের মতো মানুষ, পার্থক্য এখানে তোমাদের কাছে ওহি আছে না আমার কাছে, এই আয়াতটা কোরআন শরীফে কয়েক জায়গায় আছে, তোমাদের মতো মানুষ, তোমাদের মতো মানুষ আমরা কি নূরের তৈরি নেই? রসুল নূরের তৈরি না, তাছাড়া নূরের তৈরি হলে তার কি মায়ের পেটে জন্ম হয়? নূরের তৈরি হলে তার কি পেটে পাথর বাঁধতে হয়? নূরের তৈরি হলে তার শরীরে কি 100 জখম লাগে? নূরের মধ্যে কি জখম হয়? আলোর মধ্যে আলো কি জখম হয়? নূরের তৈরি হলে খানা পেনা কেন লাগত? টয়লেটে যাওয়া কেন লাগত? এগুলো দলিল না, প্রমাণ না। ফেসবুক ব্যবহারের সমাজে নানাবিধ চেষ্টা প্রচার অবকর্ম সংগঠিত হওয়া সত্ত্বেও ওলা মাইকেরা ফেসবুককে কেন বাজার ঘোষণা করতেছে না? এখানে যে পরিমাণ গোনা হয় তাতে লাজায় ঘোষণা করা উচিত। ছবির সরাসরি নাম গাছে সামাজিক যোগাযোগের মাধ্যম, এটাকে সামাজিক গোনায়ের মাধ্যম। ওলামা কেরাম যদিও হয়তো এখনো দেয় নাই, আপনি নাজায়জই মনে করেন। খানার আগে পানি খাওয়া এটা কোন সুন্দর না, খানার শেষে মিষ্টি খাওয়া এটাও কোন সুন্দর। হাতিস আসতে নবীজি মিষ্টি জাতীয় দ্রব্য পছন্দ করতেন, মানে এই কথা নেই যে খানার শেষ পছন্দ করলে যে কোনো সময়
বর্তন এবং ব্যক্তি একই সমতলে থাকা, ঠিক আছে, একই সমতলে থাকা বা খানাটা একটু উপরে থাকা, বস্তেওয়ালা থেকে খানাটা কি হবে না, নিচা হবে না, পরিবারের সবাই এক বর্তনে খাওয়া, সবাই না হোক কমপক্ষে দুই দুইজন এক বর্তনে খাওয়া, কারণ নবীজি বলতেন তোমার দিক দিয়ে তুমি খাও, কল্যাণ যদি সবার আলাদা হয় তো দিক আগে করতে দিক তো নেই, দিক হইতে গেলে এক প্লেটে কমপক্ষে দুইজন বসতে হবে, আর পরিবারের সবাই বসে আরো ভালো। খাবার খাওয়ার সময় পেটকে তিন ভাগ করা, এটা আগের যুগে বলা হইত, এখন বলা হয় কিছু ভূত খোদা বাকি থাকা অবস্থায় তুমি আলখানা নিও। এইভাবে বলেন খানা মজাদার হইলে দিলে চায় পেট ভরে গেছে, দিলে চায় আর একটু অল্প ভাত নিয়ে আর একটু মজা নেই চাই কিনা, এটা পরিহার করতে হবে। তিনবার করার কথাটা আলমি নিষেধ করছেন এই জামানার মানুষের কমজোরির কারণে। বারবার অনুরোধ করা সত্ত্বেও বাস চালক বাস থামাচ্ছে না, এদিকে নামাজের রক্ত শেষ, কি করবে, তখন কোন কিছু ধরার থাকলে ধরে নামাজ পড়ে নেবেন বাসের মধ্যে, কিছু ধরার নেই তাহলে বসে পড়ে নেবেন শিখে, কিন্তু ওই নামাজটা গন্তব্য স্থলে পৌঁছে আবার মরতে হবে। গান বাদ্য সরাসরি শুনলে গোনা, রেকর্ডিং এ শুনলে কি গোনা হবে, দুটাই গোনা একই কথা। বিভিন্ন মসজিদের উজুখানায় উজু শুরু দোয়া হিসাবে লেখা হয় বিসমিল্লাহ আলী আজিম আলহামদুলিল্লাহ আল্লাহ দিন ইসলাম, এটার কোন হাওয়ালা দলিল আমার জানা নেই, অথবা আমার নবীজির সুন্নাত আছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা পড়ে দোয়া শুরু করলে উজু শুরু করলে যখন উজু থাকবে শ্রেষ্ঠ তার জন্য দোয়া হবে। আরব দেশে আসরের নামাজ অনেক আগে পড়া হয়, আপনি হজ উমরায় গেলে ওই সাথে পড়তে পারেন, হজ উমরায় গেলে যদি আসরের নামাজ আগে পড়ে আপনিও পড়তে পারেন, কিন্তু ওদের সাথে ছাড়া যখন নিজেরা পড়বেন তখন আপনাদের টাইম মতো পড়বে, ওদের টাইম মতো না। আসরের নামাজের পরে নফল নামাজ পড়া নিষেধ, কিন্তু ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়তে অসুবিধা কি? আসলে ওয়াজিবটা দুই প্রকার, একটা হল ওয়াজিব লি নাফসিহি, সে সরাসরি ওয়াজিব, সরাসরি আমাদের কোন কাজের কারণে ওয়াজিবটা, আর একটা হল ওয়াজিব লি গায়রিহি, আমরা কিছু তো করব তার দরুন ওটা কি হবে, অজিব পাইতে বলব, একটা হল অটোমেটিক শরীয়তের পক্ষ থেকে আমাদের কোন কাজ ছাড়াই ওটা ওয়াজিব হয়ে আছে, এটা বেঁচে কোন কাজের কারণে করতে হয় না, এমনি করতে হবে, অজিব লি নাফসিহি, এইটাই হল অজিব আসলে মনে মনে হবে, কিন্তু আজীবন তাওয়াফ যেটা ওটা তো ওই টাইপের না, এটা আপনি তওয়াফ করছেন বলে আসছে, তওয়াফ না করতেন আসতে হবে, এটা হলে আজীবন গায়ে এইরকম ওয়াজিব আসরের মনে করা যাবে না। কোন কাজের করলে যে ওয়াজিবটা আসে তা আসরের পরে করা যাবে না। নিম্নোক্ত কারণে স্ত্রীকে তালাক দেওয়া যাবে কিনা, স্বামীর অবাধ্য, বেনামাজি, বেপর্দা, ইমান আমল সহি না, স্বামী স্ত্রীর গোপন বিষয় অন্যের কাছে বলে, স্বামী ও পরিবারের উপরে জুলুম করে, অনেক দরবার সালিশ ও বিভিন্নভাবে তাকে সংশোধনের চেষ্টা ফিকির করা হয়, কোনো কাজ হয় না। তো মূলত এখানে যেগুলো বলা হল সবগুলোই শরিয়াত সমর্থিত সমস্যা, শরিয়াত সমর্থিত, এই কারণে বিবিকে কেউ তালাক দিলে গুণাগার হবে না, গুণাগার হবে না। তাকে কিন্তু সে আরো সংশোধনের চেষ্টা করে, আরো সংশোধনের তো তার দয়া, যে তালাক রাখাই হয়েছে, এইরকম বিপদ থেকে উদ্ধার পাওয়া। এক ব্যক্তি ভাড়া বাসায় থাকে, তিনি কি নিজে থাকার জন্য কোন ফ্ল্যাট বা জায়গা ব্যাংক লোন নিয়ে কিনতে পারবেন? জরুরি না, আরে কোনোভাবে তো জেদিকে কাটাতে পারলে হয়ে গেছে, লোনটা টেকার জন্য জায়গা রাখা হয়েছে, খাওয়া পড়া চিকিৎসা বাসস্থান এর জন্য লোন যায়, কিন্তু সুদমুক্ত হইলে সেটা ভালো, কখন মৃত্যু আসে সার্থকতা এই ব্যক্তির জন্য জায়গ আছে, কিন্তু তাকা হল লোন না নেওয়া। নবীজি লোনের থেকে এবং কুহুর থেকে পানা আসাইছে, লোন আর কুহুরি কাজ নবীজি এক পাল্লায় রাখছে, লোন হয়ে গেলে ওয়াদা খেলাপ করে, মিথ্যা কথা বলে, অনেক গোনা হয়ে গেছে। লোন তো জায়গ, কিন্তু ওর পিছনে অনেকগুলো না যায় লাগানো আছে, কিন্তু অপারগ না হলে লোন নেবে না। এক ব্যক্তির পুরানো আমলের দোতলা বাড়ি আছে যা নতুন করে তৈরি করা প্রয়োজন, ওই ব্যক্তিকে নিজে থাকার জন্য ও ভাড়া দেওয়ার জন্য ব্যাংক লোন নিতে পারে? পুরানো আমলের দোতলা বাড়ি আছে যা নতুন করে তৈরি করা প্রয়োজন, সেটা যদি থাকা অনুপযুক্ত হয় তাহলে সুদবিহীন লোন নিয়ে থাকার ব্যবস্থা কর। সুদবিহীন সুহান কাদিয়ানি কোম্পানি, ইহুদি কোম্পানির বিভিন্ন খাদ্য পানীয়, এগুলো ইমানের দাবি, এগুলো পরিত্যাগ করা, তাকে যদি কোনো হারাম না দেখা যায় আর কেউ কিনে খায় তো গোনা হবে। তাকওয়া একটা, তাকওয়া আর একটা, তাকওয়া হল কাফের কোম্পানির এগুলো লাগে, এগুলো না কিনা, এই পয়সাগুলো তো আমাদের ধ্বংসের জন্যই তারা ব্যয় করে। বর্তমানে অনেক কীর্তনকারী মাদ্রাসা আছে যাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে টাকা কামাই করা, এই ধরনের মাদ্রাসায় সন্তানদের দেওয়া অথবা শিক্ষকতা করা শরীয়তে কতটুকু বৈধ? বৈধ হবে, এই জন্য যে শরীয়তে ধর্মীয় তালিম দিয়ে পয়সা নেওয়াকে জায়েজ করছে, এজন্য জায়েজ হবে, ছেলেও দিতে পারবেন, আপনিও পড়াইতে পারবেন,
কিন্তু ওদের আখেরাতে সব পাবে না। নিয়ে খালেজ করে যদি করত এটা তাহলে টাকাও পাইত আবার সবও পাইত, নিয়ে উল্টা করার ধরুন টাকা পাবে সব পাবে, টাকা পাবে সব পাবে। অনেক দিনই মাদ্রাসায় ছোট ছোট ছেলেমেয়েরা একত্রে বসে ক্লাস করে, যারা বিষয়ের সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত একত্রে বসে ক্লাস করতে পারবে, একত্রে সিস্টেম রাখা যাবে না। আজকাল নেটের জামানা, ছোটকালে পাকা হয়ে আগে বালে গায়ে না বুঝত, এখন পাঁচ সাত বছর বাচ্চারা তাই বুঝে, এত উন্নতি হয়েছে। এই জন্য একসাথে বসানো যাবে না, ছেলেদেরকে একদিকে মেয়েদের দিকে, মানে নাবালক যারা সাত আট বছরের তাদের কথা বলছে, এই বয়সও সংকল্প হয়ে যাইতেছে, এই বয়স কোথায় যাবে? ইহুদি খ্রিস্টানরা এই মোবাইলের মাধ্যমে এমন এক পরিস্থিতির সৃষ্টি করে রাখছে, সব থেকে অবাধ মেলামেশা, জেনা বিচার, মাদক, এগুলোই জীবনের সার হয়ে গেছে। আল্লাহ এই ধ্বংসলীলা থেকে আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ।